বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
শ্রোতা ভাই বোনেরা, এবার পরিবেশিত হচ্ছে পবিত্র কোরআনের তেলাওয়াত ও তর্জমা। সূরা নিসার 75 ও 76 নম্বর আয়াত তেলাওয়াত করছেন কারি আলী পারহেজগার।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالْمُسْتَضْعَفِينَ مِنَ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا صدق الله العلي العظيم।
বিসমিল্লাহির রহমানির রহিম। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর পথে এবং অসহায় নরনারী ও শিশুদের জন্য সংগ্রাম করবে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, অত্যাচারীদের এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও এবং তোমার পক্ষ থেকে কাউকে আমাদের বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ইমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে সংগ্রাম করে এবং যারা অবিশ্বাসী তারা তাগুতের পথে সংগ্রাম করে। সুতরাং শয়তানের সহযোগীদের সাথে সংগ্রাম করো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ রোববার 31 ডিসেম্বর, ১৬ পৌষ এবং ফার্সি ১০ অজার। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি বাবুল আখতার। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের সরকার 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার ঠিকানা perlstudio.ir/bn। ফেসবুকে সরাসরি শুনতে পাবেন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com। আমাদের এই অনুষ্ঠান ইরানস্যাট বা বাদ 5 স্যাটেলাইটও প্রচারিত হয়। এবার আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছে। শুরুতে থাকছে যথারীতি বিশ্ব সংবাদ। এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট। এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন। ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত বলে মার্কিন রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম যে বাগাড়ম্বর করেছেন সে সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এছাড়া বাংলাদেশে বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের করণীয় নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন আমাদের ঢাকার বিশেষ প্রতিনিধি। আজকে শুনবেন এর তৃতীয় এবং শেষ পর্ব দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পর থাকবে যৌবনকালকে সুন্দরভাবে গড়ে তোলার কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা সোনালী সময়। নিয়মিত পরিবেশনা কথাবার্তার পর প্রান্তিক আয়োজন রয়েছে হযরত ইমাম মাহদি আলাইহিসসালামের আবির্ভাব সংক্রান্ত নতুন ধারাবাহিক অনুষ্ঠান শেষ ত্রাণকর্তা। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ।
রেডিও তেহরান বিশ্ব সংবাদ। সংবাদ শিরোনাম। ফিলিস্তিনি যোদ্ধাদের 7 অক্টোবরের অভিযানে ইসরায়েল রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলে ইরানের পররাষ্ট্রমন্ত্রীর মন্তব্য। গাজায় যুদ্ধ বন্ধ করে হামাসের হাতে বন্দীদের মুক্ত করে আনার দাবিতে তেল আবিবের সর্ববৃহৎ বিক্ষোভ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি। বাংলাদেশে বিএনপির ভাষায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে সবাইকে মাঠে নামার আহ্বান জানালেন রুহুল কবির রিজভী। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চলতি বছর 48টি সন্ত্রাস বিরোধী অভিযানে 76 সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানালেন দেশটির পুলিশের মহাপরিচালক। আসসালামু আলাইকুম শ্রোতা বন্ধুরা, গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম শুনলেন এতক্ষণ। এবারে বিস্তারিত বিশ্ব সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি, আমি নাসির মাহমুদ। ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আবদুল্লাহিয়ান বলেছেন, রাজনৈতিক, সামরিক ও নিরাপত্তাগত দিক দিয়ে পরাজিত হয়ে ইহুদিবাদী ইসরায়েল সিরিয়ায় কর্মরত একজন সিনিয়র ইরানি সামরিক উপদেষ্টাকে হত্যা করেছে। তিনি আরও বলেছেন, ইসরায়েলের এই আচরণ প্রমাণ করে পরাজয়ের গ্লানি তাদেরকে বেপরোয়া করে তুলেছে। সিরিয়ার রাজধানী দামেস্কের সৈয়দা জয়নাব এলাকায় গত 25 ডিসেম্বর ইসরায়েলি বাহিনীর এক ক্ষেপণাস্ত্র হামলায় IRGC-র সিনিয়র কমান্ডার সৈয়দ রাজি মুসাভি শাহাদাত বরণ করেন। আমির আবদুল্লাহিয়ান বলেন, গত 80 দিনে ইহুদিবাদী ইসরায়েল দুটি ভয়াবহ পরাজয়ের সম্মুখীন হয়েছে। এটি প্রথম পরাজিত হয়েছে গত 7 অক্টোবর ফিলিস্তিনি যোদ্ধাদের আল আকসা তুফান অভিযান শুরুর দিন। সেদিন ইসরায়েল বর্তমান বিশ্বের প্রচলিত প্রতিটি মাপকাঠিতে রাজনৈতিক ও নিরাপত্তাগত দিক দিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। ড্যানিশ শিপিং কোম্পানি মার্কস লোহিত সাগর দিয়ে জাহাজ চলাচল পুনরায় শুরু করার পরপরই এটির একটি কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। আজ ভূমি থেকে সাগরে নিক্ষেপযোগ্য একটি ক্ষেপণাস্ত্র ইয়েমেনের হুদাইদা বন্দর থেকে 55 নটিক্যাল মাইল পশ্চিমে জাহাজটিতে সরাসরি আঘাত হানে। 10 দিন আগে মার্কিন নেতৃত্বাধীন কথিত টাস্ক ফোর্স লোহিত সাগরে টহল দিতে শুরু করার পর এই প্রথম কোনো বাণিজ্যিক জাহাজে হামলা হল। ওই সাগরে মোতায়েন মার্কিন যুদ্ধজাহাজ ইউএসএস গ্রেভলির কমান্ডার দাবি করেছেন, প্রথম ক্ষেপণাস্ত্রটি আঘাত হানার পর আরও 2টি ক্ষেপণাস্ত্র জাহাজটিতে নিক্ষেপ করা হয়েছিল, কিন্তু সেগুলো তার নেতৃত্বাধীন যুদ্ধজাহাজ গুলি করে বিধ্বস্ত করে। ইয়েমেনের একটি বন্দর থেকে ক্ষেপণাস্ত্রগুলো নিক্ষেপ করা হয়েছে বলে বিভিন্ন বার্তা সংস্থা খবর দিয়েছে। গাজা উপত্যকার উপর ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে ইয়েমেনের হুতি সমর্থিত সেনাবাহিনী এ পর্যন্ত লোহিত সাগরের বাবল মান্দা পয়েন্টে প্রায় 2 ডজন বাণিজ্যিক জাহাজে হামলা চালিয়েছে। এসব জাহাজ হয় ইসরায়েলি মালিকানাধীন অথবা ইসরায়েলের জন্য পণ্য বহন করছিল। আজ হামলার শিকার ড্যানিশ মালিকানাধীন ও সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজটি সিঙ্গাপুর থেকে পণ্য বহন করে ইসরায়েলের হাইফা বন্দরের দিকে যাচ্ছিল। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধ বন্ধ করে হলেও অবিলম্বে হামাসের হাতে বন্দী ইসরায়েলিদের মুক্ত করে আনার দাবিতে রাজধানী তেল আবিবে এ যাবৎকালের সর্ববৃহৎ বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীরা এবার নতুন দাবি তুলে বলেছেন, প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারকে পদত্যাগ করে এই মুহূর্তে নতুন নির্বাচন দিতে হবে। 7 অক্টোবর ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনগুলোর আল আকসা তুফান অভিযান শুরু হওয়ার পর সর্ববৃহৎ এই বিক্ষোভ থেকে এই মুহূর্তে নির্বাচন ধ্বনিতে মুহুর্মুহু স্লোগান দেওয়া হয়। তেল আবিবের হাবিমা স্কোয়ারে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে ইসরায়েলি বিক্ষোভকারীদের হাতে নেতানিয়াহুর সরকার বিরোধী বিভিন্ন প্ল্যাকার্ড লেখা ছিল। এরকম একটি প্ল্যাকার্ডে নেতানিয়াহুকে উদ্দেশ্য করে লেখা ছিল, দেশদ্রোহী, চোর, দুর্নীতিবাজ, তাকে জেলে পুরতে হবে। এদিকে ইহুদিবাদী ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু দাবি করেছেন, হামাসের হাতে থাকা অবশিষ্ট ইসরায়েলি বন্দীদের মুক্তির কিছু তৎপরতা চলছে। তবে তিনি এ ব্যাপারে অতিরিক্ত আশাবাদী না হতে ইসরায়েলি জনগণের প্রতি আহ্বান জানান। ইসরায়েল গত 1 মাস ধরে গাজা আগ্রাসন বহাল রেখে এবং গাজা উপত্যকায় সেনা মোতায়েন রেখে হামাসের হাতে আটক বন্দীদের মুক্ত করার লক্ষ্যে ব্যাপক চেষ্টা চালিয়ে আসছে, কিন্তু ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস এক দফা দাবি জানিয়ে বলেছে, আগ্রাসন বন্ধ করে গাজা থেকে সব দখলদার সেনাকে প্রত্যাহার করে নেওয়ার পরই কেবল বন্দী মুক্তির আলোচনা শুরু হবে, তার আগে নয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে বাংলাদেশ, ভারত ও মধ্যপ্রাচ্যে শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে আর বিশ্বজুড়ে ইন্টারনেট ও স্যাটেলাইটে। বাংলাদেশে বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী তাঁর ভাষায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন। বিস্তারিত জানাচ্ছেন ঢাকা থেকে আমাদের সংবাদদাতা।
সকল দলের অংশগ্রহণ ছাড়া একতরফা নির্বাচন বর্জন করার আহ্বান জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, সরকারের একতরফা নির্বাচনের বিরুদ্ধে ও লুটেরাদের বিরুদ্ধে জনগণকে অবস্থান নিতে হবে। আজ রোববার রাজধানীর মালিবাগ কাঁচা বাজারে লিফলেট বিতরণ ও গণসংযোগ শেষে তিনি এ আহ্বান জানান। রিজভী বলেন, ডামি নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলন সফল করতে সবাইকে মাঠে নামতে হবে। তিনি আরও বলেছেন, দেশের মানুষের সম্পদ লুট করে আওয়ামী লীগের নেতারা দেশে বিদেশে টাকা পাচার করছে। জনগণের সম্পদ লুট করে আজকে তারা নিজেদের সম্পদশালী করেছে, বেহেশত বানিয়েছে। তাই এই বেহেশত তারা হাতছাড়া করতে চায় না, সেজন্য নিজেরা নিজেরাই নির্বাচনের আয়োজন করেছে ক্ষমতাসীন সরকার। সুতরাং একতরফা ভোট বর্জন করে খুনি ও লুটেরাদের বিরুদ্ধে অবস্থান নিতে জনগণকে আহ্বান জানিয়েছেন রিজভী। তিনি বলেছেন, এ নির্বাচন হচ্ছে ডামি আর আমির নির্বাচন, নিজেদের নিজেদের নির্বাচন এবং একক নির্বাচন, এটি জনগণের নির্বাচন নয়। তিনি বলেছেন, এই ভোটে ভোটাররা সেখানে অংশ নিতে পারবে না। কেন এই নির্বাচন আওয়ামী লীগ করছে? কারণ তারা যে লুট করেছে, যে সম্পদকে তারা নিজেদের করায়ত্ত করেছে, সেই সব সম্পদ এবং বিত্ত বৈভবের মালিক হিসাবে নিজেদেরকে বজায় রাখার জন্য এই একক নির্বাচনের আয়োজন করেছে বলে অভিযোগ করেছেন রুহুল কবির রিজভী। বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে 2023 সালে 48টি সন্ত্রাস বিরোধী অভিযানে 76 সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানিয়েছেন দেশটির পুলিশের মহাপরিচালক আর সোয়াইন। তিনি বলেছেন, নিহতদের মধ্যে 55 জন ছিল বিদেশি। বিস্তারিত জানাচ্ছেন কলকাতা থেকে আমাদের সংবাদদাতা।
জম্মু কাশ্মীরে এবছর 48টি সন্ত্রাস বিরোধী অভিযানে 76 জন সন্ত্রাসী নিহত হয়েছে, যার মধ্যে 55 জন ছিল বিদেশি। গতকাল শনিবার এ তথ্য জানান পুলিশের মহাপরিচালক আর শোয়াইন। তিনি বলেন, জম্মু অঞ্চলে রাজৌরি এবং পুঞ্চ জেলায় এবছর সন্ত্রাসী কার্যকলাপ বেড়েছে। এবছর উভয় জেলায় 19 জন সেনা সদস্য ও 7 জন বেসামরিক নাগরিক নিহত হয়েছে। সংঘর্ষে 25 জঙ্গিও নিহত হয়েছে এবং এদের অধিকাংশই নিয়ন্ত্রণ রেখার কাছে অনুপ্রবেশের সময় নিহত হয়েছে বলে পুলিশ কর্মকর্তা আর শোয়াইন মন্তব্য করেন। প্রসঙ্গত, গত 21 ডিসেম্বর রাজৌরিতে সেনাবাহিনীর গাড়িতে গেরিলাদের আচমকা হামলায় 5 সেনা জওয়ান নিহত এবং 2 জওয়ান আহত হয়েছিল। গত 22 নভেম্বর রাজৌরিতে গেরিলা ও নিরাপত্তা বাহিনীর মধ্যে 34 ঘন্টা ধরে চলা সংঘর্ষে নিহত হয় 5 জওয়ান ও 2 গেরিলা। 13 সেপ্টেম্বর অনন্তনাগ এবং রাজৌরিতে ভয়াবহ সংঘর্ষে নিহত হয়েছিলেন 1 কর্নেল, 1 মেজর এবং DSP সহ 5 জওয়ান। সে সময় 2 গেরিলাও নিহত হয়েছিল। পুলিশের ডিজির মতে, জম্মু কাশ্মীরে 2022 সালের তুলনায় সন্ত্রাসী ঘটনা 63% কমেছে। গত বছর রাজ্যে 125টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে, এবছর মাত্র 46টি সন্ত্রাসী ঘটনা ঘটেছে। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েবসাইট parstoday.ir/dn।
বিশ্ব সংবাদে আবারও স্বাগত আপনাদের। ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালত বা ICJ-তে গণহত্যার মামলা দায়ের করার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ইসলামী সহযোগিতা সংস্থা OIC। গাজায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে প্রায় 3 মাসের ইসরায়েলি আগ্রাসনের পর দক্ষিণ আফ্রিকা ICJ-তে মামলা দায়ের করার সিদ্ধান্ত নিল। OIC এক বিবৃতিতে এ ব্যাপারে ICJ-কে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। সে সঙ্গে অবরুদ্ধ ফিলিস্তিন ভূখণ্ডে ইসরায়েলি গণহত্যা বন্ধ করার জন্য জরুরি ব্যবস্থা গ্রহণেরও আহ্বান জানিয়েছে OIC। OIC-র বিবৃতিতে আরও বলা হয়েছে, দখলদার ইসরায়েল নির্বিচারে বেসামরিক জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়ে যাচ্ছে। তারা হাজার হাজার ফিলিস্তিনিকে হতাহত করছে, ফিলিস্তিনিদেরকে জোরপূর্বক বাস্তুচ্যুত করছে। এদিকে গাজা উপত্যকায় গণহত্যার অপরাধে ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকা যে মামলা দায়ের করেছে তার ভূয়সী প্রশংসা করেছে ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ আন্দোলন হামাস। গাজায় প্রায় 3 মাস ধরে অব্যাহতভাবে চালানো ধ্বংসযজ্ঞ ও বোমা হামলায় 21,500 জনেরও বেশি মানুষ নিহত হওয়ার পর শুক্রবার ওই মামলা করে দক্ষিণ আফ্রিকা। হামাসের টেলিগ্রাম চ্যানেলে এ সম্পর্কে এক বিবৃতিতে বলা হয়েছে, আমরা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে ইহুদিবাদী নাৎসি সরকারের বিরুদ্ধে একই ধরনের ব্যবস্থা গ্রহণ করার জন্য বিশ্বের অন্যান্য দেশের কাছে আবেদন জানাচ্ছি, কারণ ইসরায়েল সরকার আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তাকে হুমকিগ্রস্ত করেছে। ইহুদিবাদী নেতারা গাজা উপত্যকার নিরস্ত্র বেসামরিক নাগরিকদের বিরুদ্ধে যে নৃশংস পাশবিকতা চালিয়েছে তার অবশ্যই বিচার হওয়া উচিত। ইসরায়েলি সন্ত্রাসী সেনারা পদ্ধতিগতভাবে অবরুদ্ধ গাজা উপত্যকার ঘর বাড়ি লুটপাট করছে বলে একটি আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন অভিযোগ করেছে। জেনেভা ভিত্তিক মানবাধিকার সংগঠন ইউরো মেডিটেরানিয়ান হিউম্যান রাইটস মনিটর ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের উদ্ধৃতি দিয়ে এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি সেনাবাহিনীর অপরাধ ব্যাপক মাত্রায় আটক, জোরপূর্বক বাস্তুচ্যুতি ঘটানো এবং নির্বিচার হত্যাকাণ্ডকে ছাড়িয়ে গেছে। তারা ইচ্ছাকৃতভাবে ফিলিস্তিনি সম্পদ ধ্বংস, ব্যক্তিগত জিনিসপত্র চুরি, ঘরবাড়ি লুটপাট এবং তা পুড়িয়ে ফেলছে। আর এসব করা হচ্ছে একটি নিয়মতান্ত্রিক কৌশলের অংশ হিসেবে, যা স্পষ্টতই ফিলিস্তিনি জনগণকে গণশাস্তি দেওয়ার নামান্তর। জার্মানির রাজধানী বার্লিন শহরে বিভিন্ন দল ফিলিস্তিনি জনগণের সমর্থনে রাস্তায় নেমে এসেছে। 7 অক্টোবরে গাজা যুদ্ধের শুরু থেকেই বার্লিন সহ জার্মানির অন্যান্য শহরেও ইহুদিবাদ বিরোধী বিক্ষোভ চলে আসছে। জার্মানি ছাড়াও ব্রিটেন সহ ইউরোপের অন্যান্য দেশে ফিলিস্তিনের সমর্থনে প্রতি সপ্তাহে নিজ নিজ দেশের জনগণ রাজপথে এসে সমবেত হচ্ছে এবং ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করে আসছে। জার্মানিতে বিভিন্ন জাতীয়তার লোকজন ফিলিস্তিনের সমর্থনে টানা 12তম সপ্তাহের জন্য বার্লিনের রাস্তায় সমবেত হয়ে বিক্ষোভ চালিয়ে যাচ্ছে। তারা গাজার মুসলিম ও নিপীড়িত জনগণের সাথে একাত্মতা ঘোষণা করে মিছিল সমাবেশ করছে। ইরান প্রেস বার্তা সংস্থা জানিয়েছে, জার্মানিতে ফিলিস্তিনের সমর্থকরা গতকাল বার্লিনে ইহুদিবাদ বিরোধী বিক্ষোভ করে। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর রাজনৈতিক বিভাগের প্রধান ইব্রাহিম আমিন আল সাইদ বলেছেন, ইহুদিবাদী ইসরায়েলের বিরুদ্ধে হামাস এবং গাজাভিত্তিক অন্যান্য প্রতিরোধকামী সংগঠনগুলোর বিস্ময়কর ব্যাপক ভিত্তিক হামলা ইসরায়েলি সেনাবাহিনী এবং এর বিশাল পশ্চিমা সমর্থনকে অকার্যকর করে দিয়েছে। ইব্রাহিম আমিন আল সাইদ বলেন যে আল আকসা তুফান অভিযান যথেষ্ট কৌশলগত পরিবর্তন বয়ে এনেছে এবং পশ্চিম এশিয়া অঞ্চলের স্থিতাবস্থা 7 অক্টোবরের হামলার আগে যা ছিল তার আগের মতো নেই। তিনি আরও বলেন, অভিযানটি ইহুদিবাদী শাসক গোষ্ঠীর সামরিক যন্ত্র এবং এই অবৈধ সরকার উদারভাবে যে সমস্ত বিদেশি সমর্থন আদায় করছিল তা অকার্যকর করে দিতে পেরেছিল। তো শ্রোতা বন্ধুরা, আমাদের নিউজ ডেস্কে এই ছিল এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ।
বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 25 মিটার ব্যান্ডে 11,850 কিলোহার্টজে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন কর্মকর্তারা হঠাৎ করে ইরানের বিরুদ্ধে আবারও বিভিন্ন ধরনের হুমকি ও কড়া বক্তব্য দেওয়া শুরু করেছেন। এ হুমকি ধমকির কারণ সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন সহকর্মী রেজওয়ান হোসেন।
আগামী বছর যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন এবং কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে। এ অবস্থায় রিপাবলিকান দলের কট্টরপন্থী রাজনীতিবিদরা ইহুদিবাদী লবিং গ্রুপের সমর্থন লাভের জন্য ইরান বিরোধী ব্যাপক প্রচারণায় নেমেছেন। বিশেষ করে আবারও তারা ইরানের বিরুদ্ধে হামলার বিষয়টি উত্থাপন করেছে। এ প্রসঙ্গে দক্ষিণ ক্যারোলিনার রিপাবলিকান সিনেটর লিন্ডসে গ্রাহাম ইয়েমেনের আনসারুল্লাহ আন্দোলনের সামরিক কর্মকাণ্ডের কথা উল্লেখ করে দাবি করেছেন, আনসারুল্লাহ ইরান থেকে আর্থিক সহায়তা পাচ্ছে এবং সে কারণে ইরানকে বিশ্ব মানচিত্র থেকে মুছে ফেলা উচিত। তিনি মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিনকে ইরানের ব্যাপারে দুর্বলতা না দেখাতে এবং আমেরিকার জন্য রেড লাইন কি হবে তা ইরানকে জানাতে পরামর্শ দিয়েছেন। এদিকে আমেরিকার ডানপন্থী রাজনীতিবিদ জন বোল্টন ডেইলি টেলিগ্রাফ পত্রিকায় এক নিবন্ধে লিখেছেন, তার ভাষায় ইরান যদি পরিস্থিতিকে সহিংসতার দিকে ঠেলে দেয় তাহলে এর জন্য তাদেরকে চড়া মূল্য দিতে হবে। ধারণা করা হচ্ছে মার্কিন কট্টরপন্থী রাজনীতিবিদদের ইরানের বিরুদ্ধে শক্ত কথাবার্তা বলার পেছনে বেশ কিছু কারণ রয়েছে। প্রথমত, ইসরায়েলের বিরুদ্ধে গাজার ফিলিস্তিনিদের আল-আকসা তুফান অভিযানের পর ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠীগুলোর সাথে দীর্ঘ 3 মাস ধরে ইসরায়েল সংঘর্ষে লিপ্ত রয়েছে। এই পরিস্থিতি সৃষ্টির জন্য তারা ইরানকে অভিযুক্ত করার চেষ্টা করেছে যাতে বাইডেন সরকার ইরানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বাধ্য হয়। ইসরায়েলের কর্মকর্তারাও লোহিত সাগরে ইসরায়েলগামী বাণিজ্যিক জাহাজে ইয়েমেনিদের হামলার সাথে ইরান জড়িত বলে দাবি করেছে। মার্কিন কর্মকর্তাদের ইরান বিরোধী বক্তব্যের দ্বিতীয় কারণ হচ্ছে আমেরিকায় প্রেসিডেন্ট ও কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের সময় ঘনিয়ে আসায় প্রার্থীরা মার্কিন ইহুদি ও ইসরায়েলি লবিং গ্রুপের সমর্থন লাভের চেষ্টা করছে। তবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের রিপাবলিকান প্রার্থী বিবেক রামাস্বামী বিশ্ব মানচিত্র থেকে ইরানকে মুছে দেওয়ার হুমকি দিয়ে লিন্ডসে গ্রাহামের সাম্প্রতিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন। তিনি এক্স পেজে দেয়া মন্তব্যে লিখেছেন, এখন আমাদের কাছে লিন্ডসে গ্রাহাম এবং নিকি হ্যালির মতো লোক রয়েছে যারা মানচিত্র থেকে ইরানকে সরিয়ে দেওয়ার বিষয়ে চিন্তাভাবনা করছেন। এটি সত্যিই ঘৃণ্য কাজ।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.ir/bn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশের বিভিন্ন ক্ষেত্রে প্রবাসীদের সমস্যা সমাধানে সরকারের করণীয় নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন আমাদের বিশেষ প্রতিনিধি। আজকে শুনবেন এর তৃতীয় এবং শেষ পর্ব।
বাংলাদেশের সংবিধানে সব নাগরিকের ভোটের অধিকারের কথা বলা হলেও স্বাধীনতার দীর্ঘ 52 বছরেও 1.5 কোটি প্রবাসী বাংলাদেশের মৌলিক এই অধিকার প্রতিষ্ঠিত হয়নি। বিশ্বের অধিকাংশ দেশ নিজ দেশের প্রবাসীদের জাতীয় পরিচয়পত্র দেয়, কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে সেটি এখনও নিশ্চিত করতে না পারায় দেশে ও প্রবাসে অন্তহীন ভোগান্তির শিকার হচ্ছেন প্রবাসীরা। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী দেশে 11,96,91,633 জন নাগরিক ভোটার, তার মধ্যে প্রায় 1.5 কোটির মতো কর্মসূত্রে প্রবাসী, যা মোট ভোটারের প্রায় 15%। এমন অবস্থায় প্রধানমন্ত্রী কার্যালয়ের নির্দেশনা পেয়ে সবশেষ 2019 সালের নুরুল হুদা কমিশন প্রবাসীদের ভোটাধিকার করার উদ্যোগটি হাতে নেয়, কিন্তু গেল 3 বছরেও তেমন কোনো অগ্রগতি হয়নি। যদিও গেল 15 নভেম্বর দ্বাদশ জাতীয় সংসদের নির্বাচনের তফসিল ঘোষণার পরে প্রবাসী বাংলাদেশিদের পোস্টাল ব্যালটে ভোট গ্রহণের বিষয়ে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এ বিষয়ে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসির সাবেক সাধারণ সম্পাদক কাজী জেবিল বলেন,
আরপিও সাথে যারা এই বিষয়টা আগে থেকেই আছে, এবারও নির্বাচন কমিশন যেটি হয়
এমন পরিস্থিতিতে ভোট দেওয়ার সুযোগ বঞ্চিত হওয়ায় যুক্তরাজ্য থেকে ক্ষোভ প্রকাশ করেছেন প্রবাসী বাংলাদেশি ভোটার আন্দোলনের আহ্বায়ক কে এম আবু তাহের চৌধুরী।
কিন্তু আমি জানি না, সারা বিশ্বে ছড়িয়ে ছিটিয়ে থাকা 1.3 কোটি প্রবাসীর মধ্যে 98% লোকের কোনো ভোটার তালিকায় নাম নেই এবং আপনার কোনো এনআইডি কার্ড নেই, এবং তারা কিভাবে তারা ভোট দিবে?
ইতালি প্রবাসী শাহাদাত হোসাইন বলেছেন, কাগজে এসব প্রচারণা করলে কখনোই ভোটাধিকারের সুযোগ পাবেন না রেমিটেন্স যোদ্ধারা। তবে নির্বাচন বিশ্লেষক ও পর্যবেক্ষণ সংস্থা ব্রতির প্রধান নির্বাহী শারমিন মুর্শিদ বলেছেন,
এবং নির্বাচন কমিশনের দায়টা এখানে অপরিসীম, এবং সেই জিনিসটা কিন্তু তাদেরকে কমিউনিকেট করা দরকার।
আর সৌদি আরব প্রবাসী জেদ্দায় ওয়াইসির প্রশাসনিক কর্মকর্তা মিসবা উদ্দিন আহমেদ বলেছেন, প্রযুক্তির উন্নয়ন হয়েছে এখন, তাই ই ভোটিং চালুর সময় এসেছে।
একটা লিংকের মাধ্যমে যদি কোনো ই ভোটার চালু থাকতো, যে আমাদেরকে কোনো নির্দিষ্ট সময় দেওয়া হবে, যে এই লিংকটা নির্দিষ্ট সময়ের মধ্যে ওপেন করে আমরা আমাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবো, অন্তত যারা আপনার ভোটার আইডি আছে।
একই মন্তব্য কাতার প্রবাসী ব্যবসায়ী নেতা শাহ আলম খানের। আর কানাডার টরন্টো থেকে কানাডা বাংলাদেশ চেম্বার অফ কমার্স এর প্রেসিডেন্ট পারভেজ আহমেদ মহিদ বলেছেন,
আমাদের যেমন এখানে ইলেকশনের আগে 2 দিন থাকে, যে আমি যদি অ্যাডভান্স পুলিং যেতে চাই করতে পারি, আমি অনলাইনে করতে পারি, এটা যদি করতে পারে তো অনেক 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 ভালো।
বাদশা রহমান, রেডিও তেহরান, ঢাকা।
নিজেকে চেনার জন্য প্রয়োজন আত্মনিমগ্নতা, কিন্তু চলমান জীবনের গতি বিঘ্নিত হবার চিন্তা মগ্ন চৈতন্যের পথে প্রধান বাধা। এই বাধা দূর করতে পারে বই পড়ার অভ্যাস। আসুন নিজেকে জানতে বই পড়ি। আর হ্যাঁ, রেডিও তেহরানের ওয়েবসাইট একটি খোলা বইয়ের মতো, পড়ুন, নিজেকে সমৃদ্ধ করুন।
বন্ধুরা, অনুষ্ঠানের এ পর্যায়ে রয়েছে তারুণ্যের শক্তিমত্তা কাজে লাগানোর কৌশল শীর্ষক ধারাবাহিক আলোচনা সোনালি সময়।
সোনালি সময়,
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি যে যেখানেই আছেন ভালো ও সুস্থ আছেন। সোনালী সময় শীর্ষক ধারাবাহিক অনুষ্ঠানের এ সপ্তাহের পর্বে আপনাদের সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি নাসির মাহমুদ
এবং আমি আক্তার জাহান।
আশা করছি শেষ পর্যন্ত আপনাদের সঙ্গ পাব।
ইরানের ইসলামী বিপ্লবের রূপকার ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই ছিলেন নৈতিকতা ও আধ্যাত্মিক উন্নয়ন বিষয়েও একজন অতি উচ্চমানের গবেষক ও বিশেষজ্ঞ। তিনি যুব সমাজের মন মানসিকতা, তাদের নানা বৈশিষ্ট্য ও চাহিদা সম্পর্কে ব্যাপক জ্ঞান রাখতেন। ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই যুব সমাজের কাছে তুলে ধরেছিলেন পরিপূর্ণতা অর্জনের উপায় সম্পর্কিত জরুরি নানা দিক নির্দেশনা। যুব সমাজ পরিবর্তনকে বা বিপ্লবকে পছন্দ করে এটা তিনি খুব ভালো করে জানতেন। তিনি তাদের প্রতিভার গুরুত্বও বুঝতেন। আধ্যাত্মিকতা ও নৈতিক গুণগুলোর প্রতি তাদের ঝোঁক প্রবণতা সম্পর্কেও তিনি ছিলেন সচেতন। উপযুক্ত পরিবেশ পেলে যুব সমাজ যে মুক্তির রাজপথের ও আধ্যাত্মিক বিকাশের অগ্রবাহিনী হতে সক্ষম এবং নানা অসাধ্য সাধনে সক্ষম তা ইমাম খোমেনি মনে প্রাণে বিশ্বাস করতেন। ইমামের এই বিশ্বাস জীবন্ত হয়ে দেখা দিয়েছিল ইরানের ইসলামী বিপ্লবের বিজয় সহ নানা সাফল্যে। তাই ইমাম খোমেনি যুবকদের ভালোবাসতেন। তিনি তাদেরকে বড় ধরনের খোদাই সম্পদ, সুরভিত ফুল এবং মুসলিম বিশ্বের বিকাশমান কিশলয় বলে মনে করতেন। আর এ কারণে বিশ্বের বহু অঞ্চলের এক বিশাল যুব সমাজেরও চোখের মনে ছিলেন মরহুম ইমাম খোমেনি।
ইরানের যুব সমাজের লাখ লাখ সদস্য ইমাম খোমেনির আহ্বানে সাড়া দিয়ে যোগ দিয়েছিল ইসলামী বিপ্লবের সংগ্রামে ও পবিত্র প্রতিরক্ষা যুদ্ধে, এবং তাদের অনেকেই এই মহান লক্ষ্যে শাহাদাত বরণ করেছিল। আর এ সবই ছিল সাধারণ ও গতানুগতিক ধারার চিন্তাধারায় অভ্যস্ত ব্যক্তিদের কাছে অভাবনীয় বিষয়। ইমাম খোমেনির দৃষ্টিতে যুব সমাজ হল জাতির আগামী দিনের সম্পদ, সম্মান, শক্তি ও নেতৃত্বের পতাকাবাহী, জাতির সার্বিক কল্যাণের জন্য দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার মতো যোগ্যতা অর্জনের প্রস্তুতি যুব সমাজের থাকা উচিত বলে তিনি জোর দিতেন। মুসলিম সমাজের উন্নতির জন্য যুব সমাজের মধ্যে যে ইসলামী শিক্ষার আলোকে প্রশিক্ষণ ও আত্মিক পরিশুদ্ধি জরুরি, সেদিকেও বিশেষভাবে জোর দিতেন এই মহান ইমাম। ইমাম এই শিক্ষা পেয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তাঁর পবিত্র আহলে বাইতের অমর দিক নির্দেশনা থেকে। যেমন ইমাম জাফর আস-সাদিক আলাইহিসসালাম বলেছেন, যুব সমাজকে গুরুত্ব দাও, কারণ তারা অন্যদের চেয়ে দ্রুত ভালো কাজগুলোর দিকে আকৃষ্ট হয়। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মহান আল্লাহ তাঁর ইবাদতে লিপ্ত যুবকদের ভালোবাসেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিচার দিবসে মানুষকে প্রশ্ন করা হবে, যৌবনকালকে কিভাবে ব্যবহার করেছ।
ইমাম খোমেনি রহমতুল্লাহ আলাই বিশ্বাস করতেন যুব সমাজ সহজেই নিজেকে পরিশুদ্ধ করতে সক্ষম, আর বৃদ্ধ বয়সে আত্মিক পরিশুদ্ধি বেশ কঠিন। তিনি এ প্রসঙ্গে বলেছিলেন, তোমরা যুব বয়সীরা বৃদ্ধদের তুলনায় পবিত্রতা বা আসমানি পরিবেশের বেশি কাছাকাছি, তোমাদের মধ্যে অনাচারের শেকড় তুলনামূলকভাবে কম। বৃদ্ধের তুলনায় যুবক অনেক দ্রুত ও সহজেই পরিশুদ্ধ হতে পারে, তাই পরিশুদ্ধ হওয়ার জন্য বার্ধক্যের অপেক্ষায় বসে থেকো না, এখনই পরিশুদ্ধির কাজ শুরু করো। পাপ করে ফেলে দ্রুত অনুতপ্ত হয়ে তওবা করা উচিত। মুমিন ব্যক্তির জন্য এটাই জরুরি করণীয় কাজ। কিন্তু শয়তান অনেককেই এই কুমন্ত্রণা দেয় যে আরও তওবা করার জন্য তো অনেক সময় বাকি আছে। কিন্তু মহান আল্লাহ যুব বয়সের তওবাই বেশি কবুল করেন। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের হাদিসেও এসেছে, যুব বয়সীর তওবার চেয়ে বেশি প্রিয় আর কিছু নেই মহান আল্লাহর কাছে। ইমাম খোমেনি এ প্রসঙ্গে বলেছেন, যৌবন হচ্ছে তওবার বসন্তকাল। এ সময় পাপের বোঝা থাকে হালকা, অন্তরের কালিমাও থাকে কম, ফলে তওবার পরিবেশ বেশ সহজ হয়ে থাকে এ সময়। এছাড়া কেউ যে বৃদ্ধ বয়স পর্যন্ত বাঁচবে তা তো সুনিশ্চিতভাবে বলা যায় না।
যুব সমাজ প্রশিক্ষণ ও শরীর চর্চার মাধ্যমে দেশের প্রতিরক্ষার সবচেয়ে বড় সম্পদ হতে পারে। তারা যদি সুমহান চরিত্র ও আচরণের অধিকারী হয় তাহলে তারা বিদেশেও অন্যদের কাছে আদর্শ হিসেবে গুরুত্ব পায়। ইরানের যুব সমাজ সম্পর্কে এমনই আশাবাদী ছিলেন ইমাম খমিনি রহমতুল্লাহ আলাই। এই যুব সমাজের বীরত্ব ও সুন্দর আচরণ ইরানের ইসলামী বিপ্লবকে বিশ্বের নানা প্রান্তে জনপ্রিয় করে তুলবে বলে মনে করতেন তিনি। বর্তমান যুগে চিন্তাগত বিচ্যুতির জন্য কাজ করছে সাম্রাজ্যবাদী উপনিবেশবাদী বহু গোষ্ঠী ও তাদের নিয়ন্ত্রিত নানা ধরনের প্রচার মাধ্যম। কেবল ধর্মীয় জ্ঞান ও বিশ্বাস এইসব প্রচারণার বিষাক্ত প্রভাব মোকাবেলা করতে সক্ষম। ইসলামের প্রকৃত রূপ তুলে ধরার ক্ষেত্রে যুব সমাজের ভূমিকার গুরুত্বের আলোকে ইমাম খমেইনি রহমতুল্লাহ আলাই পাশ্চাত্যের ইসলাম বিদ্বেষী প্রচারণাগুলো নস্যাতের আহ্বান জানাতেন। তিনি পশ্চিমা সভ্যতার মোহ থেকে মানুষকে জাগিয়ে তুলতে বলতেন এবং পশ্চিমা সরকারগুলোর সৃষ্ট বিপর্যয়গুলো তুলে ধরারও আহ্বান জানাতেন। একই কারণে তিনি কুরআন ও ইসলামের শিক্ষা এবং ইসলামের লক্ষ্যগুলোর সম্পর্কে যথাযথ ধারণা অর্জন করে এর মাধ্যমে বিভিন্ন জাতির কাছে ইসলাম প্রচারের উপর গুরুত্ব দিতেন।
মরহুম ইমাম খমিনি মনে করতেন সামাজিক ও সাংস্কৃতিক প্রয়োজনে ইসলামী জ্ঞান ও দর্শন সম্পর্কে বিশেষজ্ঞ হলেই চলবে না, এর পাশাপাশি আত্মিক পরিশুদ্ধি অর্জনও জরুরি। খোদাই জ্ঞান ও শিক্ষা যদি মানুষের অন্তরাত্মা, মানসিকতা ও ভাষার মধ্যে কোনো ঔজ্জ্বল্য না আনে তাহলে তার ইহকাল ও পরকাল দুই বরবাদ হয়ে যাবে। তাই ইমাম খমিনির দৃষ্টিতে ছাত্র ও যুব সমাজকে খুব গুরুত্ব সহকারে পরিশুদ্ধির সাধনায় লিপ্ত হতে হবে, যাতে তাদের কথা, কাজ ও আচরণে খোদাই রং ফুটে ওঠে। যুব সমাজের কোমলতার কারণে তাদেরকে খুব ভালোবাসতেন ও শ্রদ্ধা করতেন ইমাম খমিনি রহমতুল্লাহ আলাই। তিনি জানতেন মুসলিম যুব সমাজ জাতির আগামী দিনের ভবিষ্যৎ এবং সম্পদ, একমাত্র তাদেরকে দিয়েই প্রকৃত মুহাম্মদ ইসলাম প্রতিষ্ঠা করা সম্ভব। তিনি তাদের হাত ও বাহুতে চুমু খেতেন। ইরানের ইসলামী বিপ্লবের বহু বছর আগে এ বিপ্লবের জন্য কর্মী, বাহিনী বা সেনা কোথায়, এমন প্রশ্নের উত্তরে ইমাম বলেছিলেন তারা এখনো মায়ের কোলে রয়েছে।
উল্লেখ্য, গত কয়েক দশকে এশিয়া, আফ্রিকা ও আরব দেশগুলোতে, বিশেষ করে ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন, ইরাক, মিশর, লিবিয়া ও তিউনিশিয়ার মতো দেশগুলোতে ইসলামী জাগরণে যুব সমাজের ভূমিকা ছিল বেশ গুরুত্বপূর্ণ। তো শ্রোতা ভাই বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে সোনালী সময় শীর্ষক আজকের আলোচনার ইতি টানছি এখানেই। কথা হবে আবারও আগামী পর্বে। আশা করছি তখনও আমাদের সঙ্গ দিতে ভুলবেন না।
সোনালী সময় অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার বিশ্লেষণমূলক অনুষ্ঠান কথাবার্তা।
সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাধ্যায়িক আয়োজন কথাবার্তার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা ভালো আছেন। আজ 31 ডিসেম্বর রোববারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি, পরে বিস্তারিত খবরে যাব। প্রথমে বাংলাদেশের শিরোনাম। ওবায়দুল কাদের যা বলেন তা করেন, সতর্ক থাকতে বললেন জুনায়েদ সাকি প্রথম আলো। ডান্ডা বেড়ি নিয়েই মারা গেলেন কাজল মানবজমিন। রিজার্ট চুরি, তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো 76 বার ইত্তেফাক। বিএনপি কোনোদিন অপোজিশনে ছিল না, ছিল জাতীয় পার্টি, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী ডেইলি স্টার বাংলা। প্রার্থী জাতীয় নেতাদের হত্যায় কিলিং এজেন্ট তৈরি করছে, দাবি ওবায়দুল কাদেরের, যুগান্তর কলকাতার শিরোনাম। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে মদত, গিলানির হুররিয়াত 5 বছরের জন্য নিষিদ্ধ করল শাহের স্বরাষ্ট্রমন্ত্রক, আনন্দবাজার পত্রিকা।
মোদির বিরুদ্ধে বারাণসীতে ইন্ডিয়া জোটের প্রার্থী সাক্ষী মালিক সংবাদ প্রতিদিন। মানিক সরকার বলেছেন ধর্মনিরপেক্ষতা নিয়ে দ্বিচারিতা করছেন মমতা গণশক্তি। অনলাইনে প্রতারণার ফাঁদ আজকালের খবর। শিরোনামের পর এবার বাংলাদেশের জাতীয় দৈনিকগুলোর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। প্রথম আলোর খবরে লেখা হয়েছে, নির্বাচন সুষ্ঠু গ্রহণযোগ্য না হলে বিশ্ব থেকে বাংলাদেশ বিচ্ছিন্ন হয়ে যেতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন নির্বাচন কমিশনার মোহাম্মদ আনিসুর রহমান। তিনি বলেন, আমরা শুধু আমাদের দৃষ্টিতেই এই অবাধ সুষ্ঠু এবং গ্রহণযোগ্য নির্বাচন করলে হবে না, আমাদের দিকে সমগ্র বিশ্ব তাকিয়ে আছে। আমরা যদি আমাদের এই নির্বাচন সুষ্ঠু সুন্দর এবং গ্রহণযোগ্য করতে না পারি তাহলে আমাদের ভবিষ্যৎ অনিশ্চিত। বাংলাদেশের সকল বিষয় বিশেষ করে আর্থিক সামাজিক ব্যবসা বাণিজ্য সহ সবকিছু থমকে যাওয়ার সম্ভাবনা থাকে, বাংলাদেশ হয়তোবা বিচ্ছিন্ন হয়ে যাওয়ার একটা সম্ভাবনাও থাকবে। রাজনীতির আরো খবরের প্রথম আলো লিখেছে, ওবায়দুল কাদের যা বলেন তা করেন, সতর্ক থাকতে বললেন জুনায়েদ সাকি। এ খবরে লেখা হয়েছে, বিরোধীদের আন্দোলন দমাতে সরকার নানা কিছু ঘটাচ্ছে এবং তার দায় বিরোধীদের উপর দেওয়া হচ্ছে বলে অভিযোগ করেছে গণতন্ত্র মঞ্চ। তারা আন্দোলনে বিএনপিকে সতর্ক থাকতে বলেছে। গণতন্ত্র মঞ্চের সমন্বয়ক ও গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি বলেন, ওবায়দুল কাদের যা বলেন তিনি তা করেন। 28 অক্টোবর তার পরিকল্পিত সহিংসতা ঘটিয়ে বিএনপির উপর দায় চাপিয়েছে, তারা এবারও লাশ ফেলে অন্যের উপর চাপাবে। তিনি আন্দোলনে সতর্ক থাকতে বলেন। আর যুগান্তরের খবরে লেখা হয়েছে, ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বানচালে প্রার্থী জাতীয় নেতাদের হত্যায় কিলিং এজেন্ট তৈরি করছে লন্ডনে বসে তারেক জিয়া। প্রথম আলো মানবজমিন সহ প্রায় সব দৈনিকের খবরে লেখা হয়েছে, বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল সহ 8 জনকে 3 বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। 10 বছর আগে যাত্রীবাহী বাসে আগুন দেওয়ার ঘটনায় করা মামলায় তাদের এই সাজা দেয়া হয়েছে। এদিকে ডিবির হারুন বলেছেন, রিজভীকে খুঁজছি, শীঘ্রই গ্রেপ্তার করা হবে। ডান্ডাবেড়ি নিয়েই মারা গেলেন কাজল, মানবজমিনের রেশিও নামের খবরে লেখা হয়েছে। 28 অক্টোবর মহাসমাবেশে সংঘর্ষের পর বিএনপি 24,000 নেতাকর্মীকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে বলে দাবি দলটির। এই কারাবন্দী নেতাকর্মীদের কেউ কেউ অসুস্থ হয়ে মারা যাচ্ছেন কারাগারে বা হাসপাতালে। গুরুতর অসুস্থ হয়ে পড়লেও তাদের ডান্ডাবেড়ি পরিয়ে হাসপাতালে নেওয়া হচ্ছে। ডান্ডাবেড়ি নিয়ে মৃত্যুর ঘটনাও ঘটছে এবং বিএনপি নেতা কাজল ডান্ডাবেড়ি পড়া অবস্থায় মারা গেছে বলে দাবি করা হয়েছে। এত উদ্যোগও বাড়ল না প্রবাসী আয়ে, প্রথম আলোর অর্থনীতি বিষয়ক এ খবরে লেখা হয়েছে, দেশের মুদ্রাবাজারে মার্কিন ডলারের দাম নিয়ে নানা পরীক্ষা, বেশি দামে প্রবাসী আয় কেনা, প্রবাসী আয়ের প্রবাহ বাড়াতে অতিরিক্ত প্রণোদনা প্রদান সহ নানা উদ্যোগ নেওয়া হলেও বিদায়ী 2023 সালে তেমন সুখবর আসেনি। 27 ডিসেম্বর পর্যন্ত যে তথ্য পাওয়া গেছে তাতে দেখা যায় প্রবাসী আয় 2022 সালের একই সময়ের চেয়ে কমেছে। বছরের বাকি 4 দিনে প্রবাসী আয় আগের বছরকে ছাড়িয়ে যাবে কিনা তা নিয়ে সন্দিহান খাত সংশ্লিষ্ট ব্যক্তিরা। তারা বলছেন, প্রবাসীরা ঠিকই আয় পাঠাচ্ছেন কিন্তু অর্থ পাচার অব্যাহত থাকায় তা বৈধ পথে আসছে না। অর্থ পাচারকারীরা সেই ডলার কিনে ফেলছেন, সে সুবাদে পাচারকারীরা দেশে প্রবাসীর পরিবারের কাছে টাকা পৌঁছে দিচ্ছে। নতুন অভিযোগ হচ্ছে, বাংলাদেশে মালিকানাধীন এক্সচেঞ্জ ও রেমিটেন্স কোম্পানিগুলো অর্থ পাচারের সঙ্গে জড়িয়ে পড়েছে, ফলে কাঙ্ক্ষিত পরিমাণে আয় আসছে না। রিজার্ভ চুরি, তদন্ত প্রতিবেদন জমার তারিখ পেছালো 76 বার, ইত্তেফাকের এ শিরোনামের খবরে লেখা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির মামলায় তদন্ত প্রতিবেদন আগামী 25 ফেব্রুয়ারির মধ্যে দাখিলের জন্য পুলিশের অপরাধ তদন্ত বিভাগকে নির্দেশ দিয়েছে আদালত। 2016 সালের 5 ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্রের ফেডারেল রিজার্ভ ব্যাংক থেকে বাংলাদেশ ব্যাংকের 8 কোটি 10 লাখ ডলার চুরি করে নেয় হ্যাকাররা। দেশের অভ্যন্তরে কোনো একটি চক্রের সহায়তায় হ্যাকার গ্রুপ রিজার্ভের অর্থ পাচার করে বলে সংশ্লিষ্টদের ধারণা। এবারে কলকাতার কয়েকটি খবরের বিস্তারিত। সবকিছু ঠিক থাকলে আগামী লোকসভা নির্বাচনে বারাণসী থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বিরুদ্ধে ইন্ডিয়া জোটের প্রার্থী হতে পারেন কুস্তিগীর সাক্ষী মালিক। সম্প্রতি ভারতীয় কুস্তি সংস্থার নতুন কমিটিতে বিজেপি সাংসদ ব্রিজভূষণ শরণ সিং এর ঘনিষ্ঠ সঞ্জয় সিং সভাপতি নির্বাচিত হওয়ার দিনই টেবিলে জুতো রেখে কুস্তি থেকে সন্ন্যাস নেয়ার কথা ঘোষণা করেছিলেন তিনি। তারপরেই ইন্ডিয়া জোটের পক্ষ থেকে সাক্ষীকে মোদির বিরুদ্ধে বারাণসী থেকে প্রার্থী হওয়ার প্রস্তাব দেয়া হয় এবং তিনি যাতে এক প্রকার রাজি হয়েছেন বলেই জানা গেছে। খবরটি সংবাদ প্রতিদিনে প্রকাশিত হয়েছে। কাশ্মীরে বিচ্ছিন্নতাবাদকে মদত, গিলানির হুররিয়াতকে 5 বছরের জন্য নিষিদ্ধ করল শাহের স্বরাষ্ট্রমন্ত্রক। আনন্দবাজার পত্রিকার এ খবরে লেখা হয়েছে, কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদী নেতা অধুনা প্রয়াত সৈয়দ শাহ গিলানি প্রতিষ্ঠিত তেহরিকে হুররিয়াতকে বেআইনি কার্যকলাপ প্রতিরোধ আইনে 5 বছরের জন্য নিষিদ্ধ করা হয়েছে। অভিযোগ, শাহ তার এক্স হ্যান্ডেলে লেখেন, তেহরিকে হুররিয়াত সংগঠনটি একসময় জম্মু ও কাশ্মীরের বিচ্ছিন্নতাবাদকে মদত যুগিয়েছে এবং ইসলামিক শাসন প্রতিষ্ঠার চেষ্টা করেছে। তো শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানেই গুটিয়ে নিচ্ছি, আবারও কথা হবে আগামী আসরে। ততক্ষণ সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে ইমাম মাহদী আলাইহিসসালামের আবির্ভাব সংক্রান্ত ধারাবাহিক অনুষ্ঠান শেষ ত্রাণকর্তা।
শেষ ত্রাণকর্তা ইমাম মাহদী আলাইহিসসালাম।
শ্রোতা ভাই বোনেরা সালাম ও শুভেচ্ছা নিন। শেষ ত্রাণকর্তা শীর্ষক ধারাবাহিক আলোচনার এ সপ্তাহ পর্বে সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আমি আক্তার জাহান
এবং আমি নাসির মাহমুদ।
হজরত ইমাম মাহদী আলাইহিস সালামের আগমন বা পুনর আবির্ভাব সংক্রান্ত এ আলোচনার শেষ পর্যন্ত আপনাদের সঙ্গে কামনা করছি।
শেষ ত্রাণকর্তা সম্পর্কে ইসলামের বক্তব্যগুলো পবিত্র কোরআন ও হাদিস ভিত্তিক, তবে বিবেক বুদ্ধির দৃষ্টিতে দেখলেও এসব বক্তব্যের রয়েছে অকাট্য যৌক্তিকতা। আর এ কারণে জ্ঞানী গুণী মুসলিম চিন্তাবিদ, আলেম ও দার্শনিকরাও ইমাম মাহদী আলাইহিসসালাম তথা প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার আবির্ভাবকে অনিবার্য বলে মনে করেছেন। এ বিষয়ে সামগ্রিক কিছু যুক্তি প্রমাণ আমরা এই ধারাবাহিক আলোচনার বিগত পর্বগুলোতে তুলে ধরেছে। পৃথিবীর মানবজাতির উজ্জ্বল ভবিষ্যৎ সম্পর্কে পবিত্র কোরআনে দেওয়া মহান আল্লাহর ওয়াদাও শেষ ত্রাণকর্তার আবির্ভাবের অন্যতম বড় ইঙ্গিত তুলে ধরেছে।
আমরা জানি মানুষ পূর্ণতাকামী ও নিজ প্রতিভাগুলোর সর্বোচ্চ বিকাশ ঘটাতে চায়, যাতে তারা পৃথিবীতে মহান আল্লাহর যথার্থ প্রতিনিধি হতে পারে। মানুষের বিবেক ও প্রকৃতি আধ্যাত্মিক ও বস্তুগত পূর্ণতাকামী, কিন্তু মানুষকে এ পথে বাধা দেয় তার মধ্যে থাকা কুমন্ত্রণা দানকারী প্রবৃত্তি ও শয়তান। এই দুই শক্তি মানুষকে পাপের উস্কানি দেয়, ফলে মানুষকে ইহকালীন ও পরকালীন সৌভাগ্যের পথ দেখানোর জন্য নবী রাসুলদের দাওয়াত ও কর্মসূচি সত্ত্বেও বহু মানুষ এখনো প্রবৃত্তি, পূজা ও শয়তানের দাসত্ব থেকে মুক্ত হতে পারছে না। এ অবস্থায় মানুষের পূর্ণতা কামী প্রকৃতি ও খোদাসন্ধানী স্বভাব বিকাশ লাভের উপযুক্ত পরিবেশ পাচ্ছে না, ফলে পূর্ণতা ও খোদার সন্ধানের দিকে ছুটে যাওয়ার প্রেরণাও তাদের এক বিশাল অংশের মধ্যে জোরালো হচ্ছে না। অথচ মহান আল্লাহ চান না যে মানুষ লক্ষ্যহীন জীবন নিয়ে অজ্ঞতা, জুলুম ও অত্যাচারের মধ্যে বন্দী হয়ে থাক। তাই এমন একজন ত্রাণকর্তা আল্লাহর পক্ষ থেকে আসা জরুরি, যিনি সত্যকে মিথ্যার উপর চূড়ান্তভাবে বিজয় করবেন এবং মানুষকে বস্তুগত ও আধ্যাত্মিক পরিপূর্ণতার সন্ধান দেবেন। এমন ব্যক্তি হবেন নিজেও নিষ্পাপ মহামানব, আর ইনি শেষ ত্রাণকর্তা হযরত ইমাম মাহদি আলাইহিস সালাম।
প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তার কথা বলে সব ধর্ম। ইসলাম বলে মানব জাতির শেষ ত্রাণকর্তা হলেন ইমাম মাহদি আলাইহিস সালাম। বিস্তারিত জানতে শুনুন আমাদের ধারাবাহিক আলোচনা শেষ ত্রাণকর্তা। শেষ ত্রাণকর্তার আবির্ভাবের প্রতি মুসলমানদের বিশ্বাস জোরালো হওয়ার আরেকটি যুক্তি বা কারণ হল প্রাকৃতিক সম্পদের সুষম বন্টন ভিত্তিক কাঙ্ক্ষিত রাষ্ট্র প্রতিষ্ঠা। পবিত্র কোরআনে মহান আল্লাহ বলেছেন, মানুষকে তিনি অযথা সৃষ্টি করেননি, বরং মানুষকে পূর্ণতা দান তাঁর লক্ষ্য। মানুষ যাতে উন্নত মানের জীবনযাপন করতে পারে সেজন্য অনেক নিয়ামত বা সম্পদ ব্যবহারের সুযোগ দিয়েছেন মহান আল্লাহ। কিন্তু মানুষ কখনো কখনো আধ্যাত্মিকতা ও নৈতিকতা থেকে দূরে সরে গিয়ে জ্ঞান ও বিজ্ঞানের অপব্যবহার করেছে। যেমন আধুনিক যুগে একদল মানুষ তৈরি করেছে গণবিধ্বংসী অস্ত্র, কলুষিত আনন্দের নানা সামগ্রী এবং সন্ত্রাসবাদ ও অনৈতিকতা বিস্তারে ব্যবহার করছে নানা গণমাধ্যম। এছাড়াও তারা প্রাকৃতিক সম্পদ ব্যবহার করছে দায়িত্বশীলতা ছাড়াই লাগামহীন মাত্রায়। অন্যদিকে বৈষম্যের কারণে বৈজ্ঞানিক প্রযুক্তি ও অগ্রগতির সুফল ভোগ করতে পারছে না মানুষ।
আসলে আধ্যাত্মিক, নৈতিক ও মানবীয় প্রকৃত লক্ষ্য থেকে বিচ্যুত হলে মানুষ কখনো বিশ্বজগতের সম্পদগুলোকে যথাযথভাবে কাজে লাগাতে পারবে না। কিন্তু শেষ ত্রাণকর্তার শাসনামলে জ্ঞান বিজ্ঞান হবে মানবীয়, দ্রুত ও সহজলভ্য, আধ্যাত্মিক ও বস্তুগত সব দিক থেকে কল্যাণকর, ব্যাপক, বিস্তৃত ও বৈষম্যহীন। শেষ ত্রাণকর্তার আবির্ভাবের প্রতি মুসলিম চিন্তাবিদদের বিশ্বাস জোরালো হওয়ার আরেকটি যুক্তি বা কারণ হল ইসলাম ধর্ম জুলুম, অত্যাচার ও বৈষম্যের কঠোর বিরোধী। মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লাম যুগ থেকে আজ পর্যন্ত জালিম শাসকদের অন্যায়, বৈষম্য ও বঞ্চনার বিরুদ্ধে খাঁটি মুসলমানদের সংগ্রাম এখনও অব্যাহত রয়েছে। শাসক গোষ্ঠী আজও নানাভাবে ন্যায্য অধিকারকামীদের দমিয়ে রাখছে, কিন্তু মহান আল্লাহর বিধান হল জালিমদেরকে উৎখাত করে ন্যায়পরায়ণ ও সৎ ব্যক্তিদের শাসন প্রতিষ্ঠা করা, আর মহান আল্লাহ কখনো তাঁর প্রতিশ্রুতি ভঙ্গ করেন না।
দীর্ঘস্থায়ী ন্যায় বিচার, নিরাপত্তা, সততা, পবিত্রতা ও শান্তি কেবল তখনই পুরোপুরি প্রতিষ্ঠা হবে যখন প্রতিশ্রুত শেষ ত্রাণকর্তা জুলুম ও বৈষম্যকে গোটা বিশ্ব থেকে শেকড় সহ উপড়ে ফেলার সুদৃঢ় ইচ্ছা নিয়ে আবির্ভূত হবেন এবং তাঁর মহাসংগ্রাম শুরু করবেন। মহান আল্লাহ পবিত্র কোরআনে তাঁর ধর্মকে বিশ্বব্যাপী ছড়িয়ে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন, যাতে সবাই এর কল্যাণ ভোগ করতে পারে এবং খোদাদ্রোহিতা, শির্ক ও অনাচার নির্মূল হয়। তিনি বিশ্বাসী ও সৎ ব্যক্তিদেরকে পৃথিবীর শাসক করবেন বলে ওয়াদা দিয়েছেন। তাই সৎ মুমিনদের হাতে স্বৈরশাসক ও জালিম শাসকদের পতন
অবশ্যম্ভাবী, কিন্তু বর্তমান যুগের বিশ্বে খোদাদ্রোহী, স্বৈর শাসক ও জালিম শাসকদের সংখ্যাই বেশি এবং তাদের হাতে নিপীড়িত হচ্ছে মজলুম জনগণ। তাই শেষ ত্রাণকর্তা তথা প্রতিশ্রুত ইমাম মাহদী আলাইহিসসালাম আসার পর তাঁর বিশ্ব বিপ্লব ও বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠার মাধ্যমে এই অবস্থার অবসান ঘটবে। তখন বিশ্বজুড়ে প্রতিষ্ঠিত হবে স্থায়ী শান্তি, নিরাপত্তা, বৈষম্যমুক্ত সামাজিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও রাজনৈতিক অবস্থা এবং আধ্যাত্মিক ও বস্তুগত দিকসহ সব ক্ষেত্রে মানুষের ঘটবে সর্বোচ্চ প্রগতি ও উন্নয়ন।
প্রশ্ন হল, ইমাম মাহদী আলাইহিস সালাম আসার আগে ও তাঁর বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠার আগে মানুষের জন্য পূর্ণতার কোনো আদর্শ কি তাহলে অনুপস্থিত? এর উত্তর হল, আদর্শ তো অবশ্যই বিদ্যমান এবং তা হল মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়ালিহি ওয়াসাল্লামের আদর্শ। কিন্তু বিশ্বজুড়ে ওই আদর্শের বাস্তবায়ন কেবল শেষ ত্রাণকর্তার তথা ইমাম মাহদীর আগমন বা পুনরাবির্ভাবের পর, তাঁর বিশ্ব রাষ্ট্র প্রতিষ্ঠার পরই পুরোপুরি সম্ভব হবে। তাই ইমাম মাহদীর সাফল্য হবে প্রকারান্তরে মহানবীরই সাফল্য। শ্রোতা ভাই ও বোনেরা, সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ ত্রাণকর্তা শীর্ষক আজকের আলোচনা এখানে শেষ করছি। কথা হবে আবারও আগামী পর্বগুলোতে।
শেষ ত্রাণকর্তা অনুষ্ঠানটি শুনলেন। শ্রোতা বন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। ফিলিস্তিনি যোদ্ধাদের 7 অক্টোবরের অভিযানে ইসরায়েল রাজনৈতিক ও সামরিক দিক দিয়ে পুরোপুরি বিধ্বস্ত হয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। গাজায় যুদ্ধ বন্ধ করে হামাসের হাতে বন্দীদের মুক্ত করে আনার দাবিতে তেল আবিবে সর্ববৃহৎ বিক্ষোভ, নেতানিয়াহুর পদত্যাগ দাবি। বাংলাদেশে বিএনপির ভাষায় ডামি নির্বাচন বর্জন ও অসহযোগ আন্দোলন সফল করতে সবাইকে মাঠে নামার আহ্বান জানিয়েছেন রুহুল কবির রিজভী। এবং ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে চলতি বছর 48টি সন্ত্রাসবিরোধী অভিযানে 76 জন সন্ত্রাসী নিহত হয়েছে বলে জানালেন দেশটির পুলিশের মহাপরিচালক। তো শ্রোতা বন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানে বিদায় চাইছি। খোদা হাফিজ।